মনে পবিত্র করো এই তোমার গুণ সন্তানে
পাবনী গঙ্গা ফিরিয়া না
চাই। অম্বরীর মহারাজের চরণ অপরাধ করেছিলেন যখন কৈলাসে গিয়েছেন, সর্বত্র সুদর্শন চক্র প্রেরণা করেছেন ভক্তকে রক্ষা করার জন্য, তখন বৈষ্ণবানন্দু বলছে দেখো তুমি ভক্তের চরণে অপরাধ করে এসেছো, আমরা 33 কোটি দেবতা নাকছুটা বলদের মতো, কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধ করলে বাবা আমার ক্ষমা দিতে পারবো না। তুমি সেই যার সুদর্শন চক্র সেই গোবিন্দের কাছে তুমি যাও। তাই বলছে বৈষ্ণব নিন্দিয়া দেবা গঙ্গা স্নানে যায়,
বৈষ্ণব নিন্দিয়া দেবা গঙ্গা স্নানে
যাবনি গঙ্গা
অপরাধে নাই কহেরা কৃষ্ণ কৃপা করে না তারে,
আমার বৈষ্ণবী অপরাধী জনে কৃষ্ণ কৃপা করে না তারে,
বৈষ্ণব জনে কৃষ্ণ কৃপা করে না তারে।
নিন্দা করলে কি হবে, হৃদয়টা বজ্রের তুল্য হয়ে যাবে, আর গুরু বৈষ্ণবের কাছে যেতে পারবে না, প্রাণ খোলা ভাবে তার হৃদয় কষায় মতো হয়ে যাবে, বজ্রের মতো হয়ে যাবে, তখন আর বৈষ্ণবের কাছে যেতে হবে না, যেতে পারবে না। তাই বৈষ্ণব হৃদয়ে সদা আমার গোবিন্দ বিশ্বাস,
বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্বাস,
গোবিন্দ কহে নব মো
বৈষ্ণব কহে নম বৈষ্ণব পরাণ।
তুমি তো অন্তর্দামী, সকলের জীব হৃদয়ে বাস করো, আবার স্পেশাল করে বৈষ্ণব হৃদয় কেন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, মুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় অসুখ, আর অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় দুঃখ। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, গোবিন্দ বলছে আমি কোথায় বিশ্রাম করি, বিশ্ববাসী সবাই আমার কাছে বলে আমি যে জগৎ পিতা, ধন দেহি মনন দেহি জয়নমা ভাজ্যং দেহি, কিন্তু বৈষ্ণবগণ আমার কাছে কিছু চায় না, এই জন্য তার হৃদয়ে তো আমি বিশ্রাম করি, বৈষ্ণব হৃদয়ে সদা আমার গোবিন্দ বিশ্রাম,
বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম,
গোবিন্দ কয়ে নম বৈষ্ণব পদা।
গোবিন্দ কহে না মামা বৈষ্ণব পরা
আমি প্রতি জানিবে
প্রতি জন্মে করি আশা চরণের ধুলি
নরতমে কর দয়া আপনার বলি
নরতমে কর দয়া আপনার বলি কর দয়া এইবার আমায় কর দয়া ঠাকুর এইবার আমায় কর দয়া
গোবন্ধন ঘুষাইয়া এইবার আমায় কর দয়া
গোবন্ধন ঘুষাইয়া এইবার আমায় কর দয়া চরণ ছাড়া কর না গো
পরম দয়াল কৃষ্ণ ঠাকুর
আমার চরণ ছাড়া কর না গো পরম ঠাকুর চরণ ছাড়া কর না গো
ওই চরণে চরণ নিলাম আমার চরণ ছাড়া কর না গো মহাপ্রভুর আবির্ভাবস্থলী তিনি প্রকাশ করলেন। মূলেতে কিন্তু শিলভক্ত বিনোদ ঠাকুর তিনি দেখলেন যে লোক মনে করে যে আমি চাকরি টাকরি করতাম, শেষ বর্ষেতে আমি এখানে এসে ভজন করছি, এই জন্য যা আমি রিসার্চ ইত্যাদি করে দিয়ে মহাপ্রভু আবির্ভাবস্থলী নির্ণয় করেছি, এর উপরে তো একটা স্ট্যাম্প মোহর জগন্নাথ দাস বাবাজী মহারাজের প্রয়োজন, এই জন্য তিনি বাবাজী মহারাজকে ওখানে নিয়ে যান। শিল ভক্ত বিনোদ ঠাকুর এর পূর্বে চলে যাচ্ছিলেন বৃন্দাবনেতে থেকে ভজন করবেন, ওই তারকেশ্বর পর্যন্ত গিয়েছিলেন। তখন তারকেশ্বর নাথ তিনি বললেন
যে প্রভুর ধাম প্রকাশিত হলো না, তুমি চলে যাবে বৃন্দাবনেতে, তুমি এখান থেকে ফিরে যাও আর ওইখানে তুমি ধাম প্রকাশ করো। তখন ওখান থেকে ফিরে আসেন এবং জগন্নাথ দাস বাবাজি মহারাজকে নিয়ে যান। সেই সময়তে বঙ্গে যাও কি বড় বড় প্রসিদ্ধ লোক তার সঙ্গে সপ্তাহ ছিলেন, শুনলেন যে কিরকম ভাবতে সেখানে পৌঁছে, তিনি তিন চার লাখ হাত লাফ দিয়ে বৃদ্ধ ঝড়ির মধ্যে থেকে বেরিয়ে আর তাহার চোখের পাপনি দড়িতে বেঁধে দিয়ে আর নৃত্য করতে লাগলেন। এই আমার গৌরচন্দ্রের আবির্ভাব। এসব বিস্তারিত ভাবে শ্রীপাদ পর্যটক মহারাজ নিকটে আপনার শ্রবণ করলেন। এই মহাপুরুষ বৈষ্ণব সার্বভৌম তাহাকে বলা হয়। কেন বৈষ্ণব সার্বভৌম? যেরকম হচ্ছে রাজাদের মধ্যে সম্রাট মধ্যে সম্রাট মধ্যে বলা হয় সার্বভৌম, এরকম হতে বৃন্দাবন সমস্ত ব্রজমন্ডল গৌরমন্ডল ক্ষেত্রমন্ডল এই যত বৈষ্ণব তখন ছিলেন ওই সময়তে তাকে এক ছত্র রূপেতে একস্বরেতে সমস্বরেতে তাকে বৈষ্ণব সার্বভৌম সকলের মধ্যে থেকে শ্রেষ্ঠ তাহাকে নির্ণয় করেছিলেন। তিনি একাধারে যেরকম হতে সমস্ত শাস্ত্রবিদ ছিলেন, সেরকম হতে সিদ্ধান্তবিদ ছিলেন, ভগবানের অনুভূতি ছিল, সংসারে থেকে পরম বিরক্তি এবং সমস্ত শাস্ত্র যাবতীয় সমস্ত ভক্তি সিদ্ধান্তের সমস্তগুলি তিনি বিদ ছিলেন, সবগুলি জানতেন। এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর তাহার নিকটেতে একবার বৃন্দাবনেতে সূর্যকুণ্ডেতে তিনি সেখানে যান। সেখানে বাবাজি মহারাজের কথাগুলি শিষ্য ছিলেন, তারা ভক্তি বিনোদ ঠাকুরকে দেখলেন যে ইনি বিচারপতি, তাহার নিকটেতে নালিশ করলেন, প্রভু আমরা ঘর বাড়ি স্ত্রী পুত্র পরিবার সম্পত্তি ছেড়ে দিয়ে ভজন করতে এসেছিলাম, আর বাবাজি মহারাজ বলেন যে তোমরা ফুলের বাগান করো, বেগুনের চাষ করো আর ওই দ্বারে ঠাকুরের সেবা হবে, তাহলে আমরা কি এই করতে এসেছিলাম? আমরা এসেছিলাম অষ্টকালীয় লীলা স্মরণ করব, রাধা কৃষ্ণের আমরা এই জন্য এসেছিলাম। কিন্তু তিনি বলেন এই আর না করলে তিনি আমাদের উপরে রাগেন, আপনি বিচার করেন আর বিচার করে বাবাজি মহারাজকে পরামর্শ দেন যেন এইসব বেগুন চাষ আর এইসব করতে আমাদেরকে না লাগান, অষ্টকালী লীলা পদ্ধতি আমাদেরকে শিক্ষা দেন। তখন এই মহাপুরুষ তাদেরকে বলেছিলেন দেখো এখন তোমাদের ওই লীলা স্মরণ হবে না, তোমাদের বহু অনর্থ রয়েছে, তোমরা হরিনাম একান্তে করতে গিয়ে আর তোমার স্ত্রী পুত্র সম্পত্তি ইত্যাদি ওইগুলি চিন্তা করবে, কেবলমাত্র কি কাছি টানা হবে, হরিনাম হবে না। আপনার চিন্তা করে দেখুন আপনার সকাল বেলাতে গুরু প্রদত্ত দীক্ষা মন্ত্র আপনার করতে বসবেন আর দেখবেন যে হয়তো ঘুম পড়ে ঘুম এসে যাবে আর নয়তো জগতের যাবতীয় সমস্ত চিন্তা এসে যাবে। অতএব ভগবত লীলা স্মরণ বহু দূরে, অষ্টকালী লীলা আরো এটা মহাপুরুষের দ্বারা সম্ভব, সাধারণ লোকের পক্ষে এটা সম্ভব না। এই জন্য তোমরা আভি হরিনাম করে সুকৃতি হোক তোমাদের, ধীরে ধীরে হরিকথার দ্বারা তোমার চিত্ত মার্জিত হোক, আর যখন চিত্ত একবার নির্মল হয়ে যাবে তখন তোমাকে প্রয়াস করতে হবে না অষ্টকালী লীলার জন্য, লীলা নিজেই থেকে তোমার হৃদয়তে আবির্ভূত হয়ে যাবে। এটা প্রয়াস নেই, এটা লীলা হচ্ছে, স্মরণ ইত্যাদি ভগবানের কৃপা, জোর করে এইসবগুলি হবে না। অত কৃষ্ণ আমাদি ন ভবেত গ্রাহ্যমেন্দ্রিয়ঃ, হরিনামই হবে না তো লীলা স্মরণ তো বহু দূরে। যখন হরিনাম করতে করতে পরিশ্রম হবে না, চেষ্টা করতে হবে না, ঘুমাইলেও জিহ্বাটা নৃত্য করতে থাকবে, সেরকম মহাপ্রভু একদিন শৌচের জন্য, যদিও অপ্রাকৃত প্রভু তব লীলা মধ্যে বুঝুন, তিনি শৌচ করতে বিকাল বেলা যাচ্ছেন রাত্রে সময়তে, আর তাহার সঙ্গে ছিলেন গোপাল একজন ছেলে, বাচ্চা ছেলে। সে মহাপ্রভু যখন যাচ্ছেন তখন তিনি জিহ্বাটাকে বাহার করে আর জোর করে ধরেছেন। তখন ও ছেলেটা জিজ্ঞাসা করছে যে প্রভু আপনি হাত দিয়ে জিবাটাকে বাহার করবি আর জোর করে কেন ধরেছেন? তো দেখো আমি শৌচ করতে যাচ্ছি, অপবিত্র অবস্থা, এই সময় ভগবানের নাম না করা ভালো, কিন্তু আমি পারি না, চেষ্টা করলেও আমি পারি না, আমার জিহ্বাতে সবসময় হরে কৃষ্ণ এইটা হচ্ছে, আমি কিছুতেই এটা করতে পারছি না, জোর করে ধরেছি যাতে জিহ্বা না করে। এইরকম হবেতে তখন তিনি বলেন যে তুমি আজ থেকে তোমার আমার নাম দিলাম গোপাল গুরু। হ্যাঁ, তো তিনি বললেন যে প্রভু আপনি তো বলছেন, কিন্তু মরবার সময় যদি নাম না করে তাহলে কি হবে? তখন জিহ্বা করবে না, জিহ্বা হরি নাম করবে না, পায়খানা পেশাব সবকিছু হচ্ছে আর পড়ে আছে, ওই সময় হরিনাম করবে না? তখন প্রভু বললেন যে তাকে আলিঙ্গন করে দিয়ে পিঠ জাপড়িয়ে বললেন যে তুমি সাধারণ ছেলে নও, তুমি তত্ত্বজ্ঞ, আজ থেকে আমি তোমার উপাধি দিলাম গোপাল গুরু। এইরকম হয়েছে, হরিনাম যখন হবে তখন শুয়ে থাকলেও সকালবেলা উঠবে দেখবেন যে জিহ্বা চলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ঘুম থাকলেও হবে, আলস্য আসবে না, প্রমাদ আসবে না, তখন বুঝবো যে এই হরিনাম স্বয়ং ভগবান জিহ্বাতে নৃত্য করছে। এখন আমরা প্রয়াস করি হরিনাম করতে, আমি ঘুম লাগে, অন্য চিন্তা আছে, এই জন্য এটা কব নামাভাস আর সদাই নামাভাস, এতে কৃষ্ণ প্রেম হবে না। অতএব এই অবস্থাতে হরিগুরু বৈষ্ণব সেবা করবে, বাগান করো, চাষ করো, অন্যান্য কাজ করে দিয়ে ওইটা ভগবানের সেবাতে লাগুক, গুরু বৈষ্ণব যা বলছে তোমার মঙ্গলের জন্য বলছে, তুমি পৃথক করে তুমি কোনো চেষ্টা করো না, পূর্ণরূপে আত্মসমর্পণ করে গুরু বৈষ্ণবের নিকটে, যারা অভিজ্ঞ বৈষয়েছে আর তাহার উপরে সম্পূর্ণ ছেড়ে দাও, তাহলে তাহার কৃপাতে হয়তো সহজ ভাবতে এইগুলি স্ফূর্তি হয়ে যাবে। এই জন্য এই সবগুলি এখন তোমরা করতে যাও না লীলা স্মরণ, লীলা স্মরণ করতে গিয়ে রাধা কৃষ্ণের নিভৃত যেগুলি লীলা আছে কুঞ্জ ইত্যাদি লীলা, ওটাকে সাধারণ প্রাকৃত জ্ঞান হবে, এম তোমাদের কামাগ্নি বড়ে যাবে, আর শেষ পর্যন্ত তোমরা একেবারে ডুবে মরব। এই জন্য এই সব অবস্থাতে নয়, এইগুলি যখন আসক্তি পড়েছে, শ্রদ্ধা নিষ্ঠা রুচি আসক্তি, তারপরে শুদ্ধ সত্য হৃদয়তে প্রকটিত হবে, তারপরে নিজেই করতে হবে, আর কোন প্রচেষ্টা ইত্যাদি কিছু করতে হবে না, নিজেই একবার তৈলধার আবার অবিচ্ছিন্ন গতিতে সেই সমস্ত লীলাগুলি স্ফূর্তি হবে। তখন তাহাদের কথা শুনে তারা ওনার প্রতি অত্যন্ত শ্রদ্ধালু হয়ে তাহার অনুসারিত চলতে লাগলো। এই মহাপুরুষ বৃন্দাবনেতে সূর্যকুণ্ডেতে, যেখানে সূর্যকুণ্ডেতে তাহার লীলা আছে, সেইখানে শ্রীমতী রাধিকা সূর্য পূজা ছলনা করে দিয়ে কৃষ্ণ সঙ্গে ওখানে মিলিত হন, ওইখানে তিনি ওইখানে নিকটে রাধা কুণ্ড শ্যামকুণ্ড আর আর সবগুলি বন ইত্যাদি রয়েছে, ওইখানে থেকেও তিনি বলছেন যে এইখানে এই লীলা স্মরণ ইত্যাদি আর সহজ ভাবে তো হয় না, এটা দেখাচ্ছেন বদ্ধ জীবের জন্য। কৃষ্ণনাম করে অপরাধের বিচার, কৃষ্ণনাম কৃষ্ণধাম বৃন্দাবন ধাম অপরাধের বিচার করে, অপরাধীর সেখানে তো কৃষ্ণ প্রেম হয় না, কিন্তু গৌর নিত্যানন্দে নাহি এ সব বিচার, নাম লইলে প্রেম দেন বহে অসুর, জগাই মধাই মতন পাপিষ্ট লোক আর আর সবগুলি কত রকমের লোক, এই ধনের কৃপাতে মহাপ্রভু পরিকর গণের কৃপাতে অপরাধী হলেও নানা প্রকারে অনর্থগ্রসিত হলেও যে এই ধামেতে বাস করে দিয়ে একান্তিক ভাবতে তাহাদের শরণাগত হয় ধামের, তাহলে ধাম কি করবেন? তা হৃদয়ের মধ্যে পাত্রতা আনয়ন করে কৃষ্ণ প্রেম তাহার মধ্যে দিয়ে দিবেন। কিন্তু কৃষ্ণ নামেতে কৃষ্ণ ধামেতে কিছু বিচার আছে, এই জন্য মহাপ্রভু বললেন ওই রকম লোকের শ্রেণীর জন্য বৃন্দাবনে যাইবে কিন্তু না রহিবে চিরকাল, আর গোবর্ধনের উপরে উঠে না দেখিবে গোপাল, অনর্থগ্রস্ত লোক বৃন্দাবনে গিয়ে ওই ওই সবগুলি দেখে ওদের আচার বিচার ভ্রষ্ট হয়ে যাবে, এরা স্নান করে না, এরা আন্ধি করে না আর কাপড় ছাড়ে না পায়খানা ইত্যাদি দিয়ে, ওই দেখে বলবে যে সেই তো মহা দুরাচারী আর শেষ পর্যন্ত ভ্রষ্ট হয়ে যায়। সনাতন গোস্বামী একবার বৃন্দাবনের থেকে রাধা গিয়েছিলেন মথুরাতে, আর সেখানে মথুরাতে গিয়ে দেখেন একটি সুন্দর শ্যাম রঙের ছেলে একটা চৌবাইন ছেলের সঙ্গে খেলাধুলা করছে, নিকটে মন্দির আছে, গুলিডান্ডা খেলে ইত্যাদি। তার নাম হচ্ছে মদন মোহন। একদিন ওই ওখানে গেলেন, মাধুকরী লেতে গোবর্ধন পরিক্রমা করে, দেখেন কি তারা গুলিডান্ডা খেলছে ছেলেরা, আর সঙ্গে সঙ্গে ওই যখন ও চৌবাইন ছেলেটা জিতে গেল, তখন কৃষ্ণ তাকে কাঁধা নিয়ে তাকে যেতে হবে, এই জন্য কৃষ্ণ আর ওখান থেকে পালিয়ে যায়, আর ঠাকুর ঘরেতে ঢুকে গিয়েছে, আর এই বুঝে সালে গালাগালি করছে, ধূর্ত তুমি বদমাস, তুমি জিতে গেলে আমি তোমাকে কান্ধাতে নিয়ে ঘুরিয়ে বেরিয়েছি, আর আমি জিতে গেলে তো তুমি মন্দিরে তো পালাচ্ছ, আচ্ছা তো দাঁড়াও কালকে যদি আসো তাহলে আমি দেখব। সনাতন গোস্বামী দেখি অহো কিরকম অপূর্ব এই ছেলেদের সঙ্গে এখানে খেলাধুলা করছেন। পরের দিনে আবার যিনি গিয়েছেন দেখতে, সেদিনে তো দেখেন কি ওই বুড়ি মা চৌবাইন খিচড়ি করছে, আমি কাপড় ছাড়ে নাই, শুয়ে উঠেছে, আর ওই দাঁতন করছে, দাঁতন করতে করতে তাহার রস মুখে থেকে আবার ওই দাঁতনের ভিতর দিয়ে বুন্দ বুন্দ করে পড়ছে, আর এদিকে খিচড়ি চালাইবার বাসন মাজা হয় নাই, ওই দাঁতন দিয়ে ওইটাকে চালাচ্ছে। সনাতন গোস্বামী বলি যে কিরকম অনর্থ, এর কোনো কাণ্ড জ্ঞান নাই, আর এরকম দাঁতুন দিয়ে খিচুড়ি চালাচ্ছে, আর ওই ঠাকুর মদন মোহন খাবেন, আমার ছেলে ওর ছেলে খাবে। বলে যে মা তোমার সব ভালো, কিন্তু তুমি কাল থেকে স্নান করে নিয়ে পবিত্র হয়ে কাপড় ছেড়ে টেড়ে দিয়ে পূজা পাঠ করে দিয়ে তারপরে রান্না করে খাওয়া। ও তাহলে আমার ভুল হয়েছে, আচ্ছা আমি কালকে আমি করব, আমি দাঁতন টাতন করে আমি কাপড় ছেড়ে দিয়ে স্নান স্নান করে দিয়ে আর তারপরে আমি রান্না। ঠিক আছে, সনাতন গোস্বামী চলে গেল। পরদিন আবার দেখতে এসেছেন, সেখানে দেখে যে সে মদন মোহন আর ওই ছেলে দুজন কাঁদে, মা খিদা লেগেছে, মা খিদা লেগেছে, আর খুব কাঁদছে, আর ইনি তাহার স্নান করতে আর দাঁতুন করতে 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 একটু বিলম্ব হয়েছে, এই জন্য আর ধৈর্য তাহাদের নাই, খুব কান্নাকাটি করছে। সনাতন গোস্বামী দেখে আশ্চর্যচকিত, বলেন যে মায়ের পায়েতে পড়লেন, বলি যে মা তুমি যেরকম খাওয়াইতে ওই দাঁতুন দিয়েই তোমার ইঠই খেতে তাহার ইচ্ছা, অতএব তুমি তোমাকে এই সব বিধি নিষেধের উপরে তুমি মানে তুমি যাতে প্রসন্ন থাকে ওইটি করো, যে কেন উপায় না কৃষ্ণে মনু নিবেশায়, যেভাবে তিনি প্রসন্ন হন ওইটা তুমি করো, তোমার কাছে সদাচার এইসব কোনো প্রয়োজন নাই। আমরা গেলে এইসবগুলি দেখব। সনাতন গোস্বামী মত তিনি জানতেন, তথাপি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এইসবগুলি করেছেন, ছলনায়কটা। হ্যাঁ, অতএব এই সবগুলি বিচার আমাদেরকে নিতে হবে, ওখানে গেলে আমরা অপরাধ করে ফেলব। এই জন্য এই বাবাজি মহারাজ ওখানে বৃন্দাবনেতে বহু কাল বাস করে, 100 বৎসর বৃন্দাবনেতে ছিলেন, আর তারপরে এই ধামেতে তিনি মহাপ্রভুর ধামেতে এসেছেন। কেন এটা ঔদার্যময় ধাম, চৈতন্য মহাপ্রভু কৃপা না হলে কৃষ্ণের মাধুর্য স্ফূর্তি হবে না, যতদিন না তাহার কৃপা হয়, যতদিন স্বরূপ দামোদর মহাপ্রভু পরিকরে, স্বরূপ দামোদর রূপ গোস্বামী সনাতন গোস্বামী এদের কৃপা না হলে কুচেতেই বৃন্দাবনে মাধুর্যের স্ফূর্তি হবে না। এই জন্য তাকে মহা ঔদার্যময় ধাম তাকে বলা হয়েছে, এর ব্যাখ্যা করলে আবার অনেক সময় লেগে যাবে। অতএব এইরকম ভাবেতে এই মহাপুরুষ ছেড়ে এইখানে আসেন, আর এইখানে মহারাজ বলেন যে সে 144 বছর বয়স তাহার, একেবারে বৃদ্ধ, নিরন্তর হরিনাম করেন, তিনি শয়ন করেন কি কিছু নাই কোনো তাহার ঠিক নাই, কেউ দেখেনি যে শয়ন করেন। তার শিষ্যরা, তাহার অনেকগুলি শিষ্য আছেন, তাকে রান্না করে ঠাকুরের ভোগ করে দিয়ে বড় থালাতে অন্ন পারস করে দেয়, আর সেখানে 8-10টি কুকুরের বাচ্চা, পিল্লে পিল্লে বলে এখানে কুকুরের বাচ্চা, ছোট ছোট আবি আর চারিদিকে দৌড়ে আসে, আর তারপরে তিনি তাহাদেরকে ওই থালাতে খাওয়াইয়ে আর তারপরে প্রসাদ গ্রহণ করে। শিষ্যরা দেখলো যে এটা তো মহা খারাপ, এটা তো বৈষ্ণব সদাচার নয়, প্রথমে কুকুরকে খাওয়াইয়ে আর তারপরে ওই প্রসাদ তিনি খাবেন। এই জন্য সব ছেলেদুরকে বাচ্চাগুলিকে এদিকে দিকে লুকিয়ে দিয়ে, আরে বাচ্চারে কোথা রে, বাচ্চা কোথায়, তোমরা নিয়ে আসো, নাই তো আমি খাবো না, প্রসাদ পাবো না। বাধ্য হয়ে দু চারটি নিয়ে আসলো, তখন তিনি বলছে এক দুই তিন চার পাঁচ ছ, আরে আর গুলি কোথায় রে, ছটাই এসো, আর সব গুলিকে নিয়ে আস। তখন সব গুলিকে বাধ্য হয়ে তারা নিয়ে আস। কিরকম তাহার এখানকার কুকুরের বাচ্চা গরুর ইত্যাদি তাহার কিরকম এটা ছিল, তার এরকম ছিল, যৎকিঞ্চি তৃণ গোলমুখী কঠমুখম গোষ্ঠে সমস্তং হিত সর্বানন্দ মুকুন্দ দ্বৈতম লীলানুকূলম পরম শাস্ত্রের এই মুহুর মুহুর নিশ্চঙ্কিতম জ্ঞানচে ব্রহ্মাদের পিষ্পিহন্ত সর্বম মায়া ইদম বন্দতে। বৃন্দাবনের আর এই ধাম অভিন্ন, এই জন্য সেখানে সাপ বিচ্ছু বৃক্ষ লতা কুকুর বা যা কিছু আছে সব কিছু কৃষ্ণের লীলা অনুকূল। কিরকম অনুকূল, একটি সাধারণ ছোট্ট উদাহরণ দিই, বৃন্দাবনেতে সর্প আছে। এক সময় শ্রীমতী রাধিকা মান করেছেন আর কৃষ্ণ কাছে থেকে শ্রীমতী রাধিকা মুখ ফিরিয়ে দিয়া চলে যাচ্ছেন, এতে একটু অল্প যাওয়াতেই একটি সাপ কালো বেরিয়ে আর এমন ভাবে ফাঁস করল, ফাঁস করবার সঙ্গে সঙ্গে তিনি একেবারেতে তিনি ভয়ভীত হয়ে দৌড়ে গিয়ে কৃষ্ণের কোলেতে তিনি গিয়ে পড়ে গেল। এইটা লীলা অনুকূল। তো এইরকম আছে এই ধামেতেও, মহাপ্রভুর ধামেতেও সব কিছু লীলা অনুকূল। এখানে সব কিছু যদি কুকুরও এসেছে তা বুঝতে হবে যে পূর্ববর্তী জন্মেতে তারা ভজন করতে 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 ভজন সিদ্ধির জন্য তারা এসেছে। বৃক্ষলতা গুল্ম পাঁচও পাণ্ডব রাধা কুণ্ডেতে বৃক্ষ হয়ে এসেছেন, এর জন্য এখানে পাতা টাতা ছিঁড়া নিষেধ। এই জন্য সবকিছুকে কৃষ্ণের লীলানুকূল সচিদানন্দময় জ্ঞান করা এটা মহাভাগবতের পক্ষে সম্ভব, তো তিনি এইরকম হয়েছে মনে করতেন। তাহার দৃষ্টিতে আমাদের মতন দৃষ্টি তাহার নাই, সব কিছুকে তিনি সদা চিদানন্দময় তিনি দর্শন করছেন। এইরকম ভাবে তো এখানে থেকে তিনি ভজন করতেন। এক সময় তার কাছে কিছু কিছু যা এক বছরেতে প্রণামি পড়েছে তিনি রেখেছেন। তার ছেলেরা তাহার শিষ্যগণ বললেন যে এইটা বৈষ্ণব ভোজন একটা দেওয়া উচিত, বৈষ্ণব উৎসব, এই জন্য কিছু রসগোল্লা ইত্যাদি নিয়ে এসে পরমান্ন করে দিয়ে খেচড়ান্ন করে দিয়ে আর সব এখানকার যত ধামের বৈষ্ণব সবগুলিকে ডেকে আর এখানে প্রসাদ দেওয়া হোক। তিনি বলছে তা হবে না, আমি এদেরকে দিব না, এদের মধ্যে কতগুলি অনাচার ইত্যাদি প্রবেশ করেছে, শুদ্ধ বৈষ্ণব ভাব নাই, এই জন্য আমি ধামের কুকুর ধানের গাভী এদেরকে খাওয়াবো। একজনের সবগুলি রসগোল্লা কিনে নিয়ে এসে কুকুরকে গাভীকে গোবত্ত ইত্যাদিকে সব লোকে তিনি জুবাইছেন। তিনি ভক্তি বিনোদ সাকুর সঙ্গে তার সৌহার্দ্য ছিল। আজকাল রাধাকুণ্ড ইত্যাদিতে প্রশ্ন উঠে গৌড়ীয় মঠের লোকের সিদ্ধ প্রণালী নাই, গুরু প্রণালী নাই, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গুরুকে তাহাকে কে সন্ন্যাস দিয়েছে, আর ভক্তি বিনোদ ঠাকুর কার শিষ্য, এইসব বলি পুছে তারা মূর্খ, তারা জানে না ভক্তি বিনোদ ঠাকুর গুরু পরম্পরা ভাগবত পরম্পরা সব থেকে শ্রেষ্ঠ। তিনি সিদ্ধ প্রণালীর কথা তিনি যজ্ঞ ধর্ম ইত্যাদি সমস্ত গ্রন্থগুলিতে লিখেছেন যে সিদ্ধ প্রণালী কি, সিদ্ধ প্রণালী যারা আজকেই বলছে যে সে একটা ডোর কপিন দিয়ে দিয়ে তুমি গুপি তুমি ললিতা গুপি এইসব নয়, সিদ্ধ প্রণালী হচ্ছে কি বিশুদ্ধ সিদ্ধ প্রণালী, তৃণাদপি শুনেছে না তরোরপি সহি শুনা অমানি না মানদে না কীর্তনীয় সদায়, এই হচ্ছে সিদ্ধ প্রণালী। কোন পরিবারের লোক, আমরা হচ্ছি গৌড় পরিবারের লোক, তারা বলবে এইসব বলি। আজকাল যারা গৌড়ীয় মঠের অখাদ্য লোক চৈত্রহীন তাহাদেরকে যখন বাহার করে দিয়া রাধা কুণ্ডেতে যে বাবাজি হয়েছে আর তাহারা গৌড়ীয় মাতাজি বাবাজি উৎসবগুলি নিয়ে আর গৌড়ীয় মঠের নিন্দা করে, অতএব এই সবগুলি বিচার করে দিয়ে মহাপুরুষ যেরকম ভজনের প্রণালী শিক্ষা দিয়েছেন উচ্চস্বরে সে নাম করবেন অনেকগুলি প্রমাণ দিলেন মহারাজ আমাদের। স্বয়ং রূপ গোস্বামী বলছেন, হরে কৃষ্ণ তো উচ্চই, মহাপ্রভু বলছেন যে সে উচ্চস্বরে সে গণনা করছে। ওই রথযাত্রার সময়তে উচ্চস্বরেতে নাম কীর্তন হচ্ছে, যে খোল বাজাচ্ছে, যারা কীর্তন করছে নৃত্য করছে, তারা মালা নিয়ে কি হরে কৃষ্ণ করবে না? আর যদি ভাবে তেমপি ঘোর হয়ে যায় তখন তারা কি করবে, মালা নিয়ে করবে? এর জন্য উচ্চ সংকীর্তন আরো বেশি শ্রেষ্ঠ, জপেও আছে কিন্তু আংশিক রূপেতে, তার কোটি গুণ ফল হচ্ছে উচ্চ সংকীর্তনেতে। পশু পক্ষী কীট পতঙ্গ ঘাস পর্যন্ত তৃণ এরাও হরিনাম সংকীর্তন শুনে এদেরও মঙ্গল হয়ে যাবে। অতএব এই মহাপুরুষ যেরকম হতে আমাদের পদ্ধতি দিয়েছেন, ভাগবত পরম্পরা দিয়েছেন, হরিনাম কীর্তন করবার প্রণালী দিয়েছেন, সিদ্ধ প্রণালী ইত্যাদি দিয়েছেন, নদীপ ধামের বৈশিষ্ট্য আমাদেরকে দিয়েছেন, এই সব স্বীকার করে দিয়ে আমরা হরিভজন করব, মহাপ্রভু ধামেতে এসেছি একান্ত ভাবে তাহার শরণাগত হব, তাহলেই আমাদের মঙ্গল। গৌ প্রেমানন্দে
সুতরাং আমি সব কথা গুছিয়ে বলতে পারবো না, এবং শ্রীমান শুভানন্দ আমার সব কথাগুলি বলে দিয়েছি, আমি এতে খুব আনন্দিত হয়েছি। সুতরাং নূতন করে বলবার কিছু নেই, তথাপি নারায়ণ মহারাজের আদেশ লঙ্ঘন করতে পারছি না, সামান্য একটা আড্ডা আপনাদের কাছে নিবেদন করবো। আচ্ছা তোমরা কল্পনা করো না, শুনুন, আমরা সকলেই চাই আমাদের কর্তব্য যা সেটা পালন করতে, সেই কর্তব্যটা কি সেইখানেই আমাদের যত গন্ডগোল হয়েছে, নানা প্রকার মতবাদেতে আমরা বিভ্রান্ত হয়ে আমরা আমাদের প্রকৃত কর্তব্য পালন করতে পারছি না। সেই কর্তব্য কি আগে নিজেকে, সেটি যদি আমাদের প্রকৃতপক্ষে স্বরূপ জ্ঞান হয় তাহলেই আমাদের প্রকৃত কর্তব্যই আমরা পালন করতে সক্ষম হব। আমরা যে বর্তমানে সংসার ধর্ম করছি এইটিকে আমরা মনে করছি আমরা গৃহস্থ আমাদের কর্তব্য পালন করছি, কিন্তু প্রকৃতপক্ষে সেই প্রকার মুক্তি মহাপ্রভু বলেছেন এহ বাহ্য বাহ্য বলে সেটাকে বলেছেন, এর দ্বারা আমরা আমাদের যে কৃষ্ণের সেবা সেটা লাভ করতে পারবো না, চরম যে সেবা সেটা দূরের কথা, সেই লোকেও আমরা দিতে পারবো না। সুতরাং এই প্রকার কর্তব্যকে পরিত্যাগ করে আরো উন্নত কর্তব্য ক্রমশ ক্রমশ আমাদের ভগবান কৃষ্ণের সেবায় নিযুক্ত করেছি, এইটি হলো আমাদের স্বরূপের কর্তব্য। আমরা শঙ্করাচার্যের মতবাদ এবং অন্যান্য বৈষ্ণব আচার্যগণের মতবাদ বিস্তৃত ভাবে শ্রীমানের মুখ থেকে শুনলাম। একটা কথা এখানে বলতে শ্রীমান কিছু ভুলে গেছে, সেটি আমি আপনাদের কাছে নিবেদন করছি। শঙ্করাচার্যের মতবাদ তিনি সেখানে বিবর্তবাদ স্থাপন করেছেন, মায়াবাদ স্থাপন করেছেন। সুতরাং সে বিবর্তবাদ বলতে গিয়ে শঙ্কর বলছে যে ব্রহ্মকে তারা এই রকম মাই সমস্ত গাছপালা যা বৈশিষ্ট্য সেগুলি তারা দেখছে, বিবর্ত বলা হয়েছে একে, অতত্ত্ব অন্যতা বুদ্ধি বিবর্তের সুদাহিত। কিন্তু মায়াবাদ বললে মায়ায় কথাই এইগুলিকে বলা হয়, সেই জন্য বিবর্তবাদ বা মায়াবাদ শঙ্করের মত। আর রুদ্রস্বামী তিনি অদ্বৈতবাদ বলেছেন, তার মধ্যে আর বিবর্তবাদের স্থান নাই, সেখানে একত্ব বলা হয়েছে। বিশিষ্ট অদ্বৈতবাদে রামানুজ তিনি বিশিষ্ট বলেছেন, কিন্তু তিনি ভগবান থেকে বা ব্রহ্ম থেকে এই জগৎ পরিণত হয়েছে বলেছেন, তিনি শক্তি পরিণামবাদ স্বীকার করেননি, তিনি বস্তু পরিণামবাদ স্বীকার করায় তার মতবাদে সম্পূর্ণ তত্ত্বে প্রকাশ হয়নি। এই জন্য পরবর্তীকালে শুদ্ধাদ্বৈত বিশিষ্ট অদ্বৈতবাদকে গ্রহণ না করে আমাদের মধ্যাচার্য তিনি শুদ্ধাদ্বৈতবাদ প্রচার করেছেন। তার মতবাদে অদ্বৈত হলেও তার মধ্যে জীবশক্তিকে তিনি স্বীকার করেছেন, শক্তি পরিণামবাদ স্বীকার করেছেন, সেই পরিণামবাদ যে শক্তি পরিণত হয়েছে তার মায়াশক্তি থেকে জগৎ হয়েছে, চিৎশক্তি থেকে জীবাত্মা, জীবশক্তি থেকে জীবাত্মা আর অনন্ত অনন্ত বৈকুণ্ঠাদি ধাম নিশ্চয়ই সেখানে প্রকটিত হয়েছেন সেই শিক্ষক শিক্ষিত। এই প্রকার মতবাদে তিনি তাদের থেকে কিছু ভিন্নতা স্থাপন করেছেন। এইভাবে সেই শক্তিকেই পরিণাম শক্তি পরিণামবাদ স্বীকার করা হেতুই চৈতন্য মহাপ্রভু মধ্যাচার্যের সম্প্রদায়কে স্বীকার করে তিনি সত্যের পরিচয় প্রদান করেছেন। আর যে সমস্ত কথা আপনারা শুনেছেন সেগুলো বিলুপ্তি করে আমি বৃথা আপনাদের সময় নষ্ট করছি না, বিশেষত আপনারা রৌদ্রের মধ্যে বসে কষ্ট পাচ্ছেন। বাঞ্ছা আকল্প
in evening class. You should know that this place is called Rudradeep. And here all acharyas, even Shankar, Madhvacharya, Vishnu Swami, Nimbaditya and Madhvacharya all have come to this place. And here they wanted to take darshan of Sri Chaitanya Mahaprabhu. And by their bhakti, devotion, they have taken darshan of Sri Chaitanya Mahaprabhu, and Chaitanya Mahaprabhu ordered them to return to their places and to preach. Here they are told so many things that Chaitanya Mahaprabhu has taken the essence of all the Vaishnava sampradaya philosophy, and he reconciled, and then he told that it is achinta bheda bheda tattva. What is the meaning of achinta? Achinta ka tatparya kya? Achinta mani thi. Achinta mane mane dvara je chinta korte parbo ekhane bola hoy nai. Ekhane bola hoyeche achinta mane ved buddhi gamya. Acha guru parampara je amader acharya gan je je শব্দকে অর্থাৎ বেদ উপনিষদ শাস্ত্র ইত্যাদিকে অঙ্গীকার করেছেন, ওর মাধ্যমেতে আমরা এইগুলিকে বুঝতে পারব, নিজে বুদ্ধিতে এইটা বুঝতে পারা যাবে। উই ক্যানট রিয়ালাইজ অল দিস থিংস বাই আওয়ার মেন্টাল এক্সক্রুপেলেশন, উই ক্যান নো ইট বাই দি হেল্প অফ গুরু পরম্পরা শব্দ ওয়ার্ড দ্যাট ইজ বেদ উপনিষদ এন্ড স্পিক আওয়ার Guru Parampara has accepted it. So, Chaitanya Mahaprabhu established Achinta Bheda Bheda Tattva. One thing more, here, this place is called like Nidaya Ghat, where there is no mercy, without mercy. Nidaya Ghat ekhe bole, ejunno, Chaitanya Mahaprabhu, tahar vibahita patni Vishnu Priya Devi ke pratyaya kare, তাহার বৃদ্ধা মাতাকে প্রত্যাগ করে, যাহার সীতা ঠাকুর এবং ভাই অগ্নি ভাই গত হয়ে গেছেন, ভাই চলে গেছেন সন্ন্যাস নিয়ে, এম পিতা ঠাকুরও গত হয়েছেন, এইরকম হয়তো কাঙ্গালী মায়া মাকে আর তার পত্নীকে প্রত্যাগ করে এইখানে তিনি ঝাঁপ দিয়েছিলেন গঙ্গাতে, আর কন্টক নগরীতে গিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এই জন্য তাহার নাম হচ্ছে নিদ্যাঘাত। চৈতন্য মহাপ্রভু লেফট হিজ মাদার, helpless mother, his wife and everything, and jumped in the Ganges at the time of very cold season, and he crossed the river and went to Kantak Nagari and he took sannyas. So this place is called Nidaya Ghat. We will explain it in Vistar Purvak, in detail, in much. Now it is so hot, আর এখন অত্যন্ত রৌদ্র হয়েছে, এখন আমরা পাঠ সমাপ্ত করছি, মঠেতে গিয়ে আমরা এই সব সন্ধ্যার সময়তে এই সবগুলি বিস্তারিত ভাবতে আমরা নিবেদন করব। এখন যারা স্নান করেছেন ভালো, আর যারা স্নান করেন নাই কি আচমন করেন নাই, পাশে ঘাট এন পাশে ঘাট, আপনার যে সব অন্তত যারা স্নান না করেন তা অন্তত আচমনও করবেন গঙ্গাতে। অতএব এখন আমরা যাচ্ছি, স্নান যারা করবে স্নান করবেন, আচমন করে এখানেতে আমরা ও পারে যেতে পারছি না, ও পয়সাটা যে খেওয়ার পয়সা এইখানেতে স্নান করে, এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই এসেছেন, অতএব স্নান ইত্যাদি করে দিয়ে আর পারের কৌড়িটা উনার পাদ পদ্মেতে অর্পণ করবেন, তাহলে ওখানে যাবার সবগুলি ফল পেয়ে যাবেন। গৌর প্রেমানন্দে
আমাদের শিক্ষা গুরু
যারা পার্ষদ ছিলেন সেই পার্ষদগণের মধ্যে অন্যতম ছিলেন আমাদের শিক্ষাপুর মঠ স্থাপন করেছেন, এই মঠের নাম দেখেছেন দেবানন্দ গৌরীয় শিবানন্দ পণ্ডিত অপরাধ করেছিল যে আপনারা শুনেছেন শিবাস পণ্ডিতের চরণে ওই মহাপ্রভু তাকে উদ্ধার করলেন ভক্তি পণ্ডিতের সেবা করার জন্য। সেই স্মৃতিতে দেবানন্দ গৌরীয় মঠ দেবানন্দ শিবানন্দ গৌরীয় মঠ দেখা হয়েছে না। আর এখানে যে আপনার বড় হাজারের কথা বলেছেন ভারতের দেশের কৃপা করে দর্শন দিয়েছেন যার জন্য পুরোদ্বীপ নাম এটা আপনারা শুনেছেন, এখানে বলা হবে তিনি প্রকাশ করেছেন তার এই সমাধি মন্দির। তিনি খুব কেজিয়ান ছিলেন, কোন ভক্তির অপসিদ্ধান্তকে তিনি সঙ্গে সঙ্গে খণ্ডন করে দিতেন, কাউকে তিনি ভয় পেতেন না, ভয়ে কোনো কথা বলতেন না, যেখানে দেখতেন অপসিদ্ধান্ত সেখানে খণ্ডন করে দিতেন। এই জন্য অনেকে মনে করতেন তিনি খুব করালো কিন্তু ভিতরে খুব নরম, তার আশ্রিতে অনেক সেবক রয়েছেন। বজ্রাদি কঠোরে মৃদুলী কুসুমাদতি, যেখানে ভক্তি আছে সেখানে তিনি পুষ্পের ন্যায়, তাহলে এত সেবককে রাখতে পারেন না, কিন্তু ভক্তি বিরুদ্ধ হলে সেখানে বজ্রের ন্যায়। এরকম এমনভাবে কথা বলতেন, সাধারণ বাইরের যে সমস্ত দুষ্ট ছেলে তারা তো অনেক সময় রহস্য করে বাংলাদেশে এসব করে সাধুদের নিয়ে, কিন্তু তার কাছে পার পায় না। আমরা শুনেছি এক সময় তিনি ছিলেন কোথায় জানি না, কতগুলি বাঙালি ছেলে তারা এসে তাকে বলছে আপনারা তো বসে বসে থাকেন, বসে বসে খান, কোনো কাজ করেন না। তখন তিনি বললেন আমরা মানুষ আমরা বসে খাই, যারা পশু তারা দাঁড়িয়ে খায়। তিনি কাউকে ভয় পেতেন না, সবাই বলে এরকম। এবং এখানেও তিনি বললেন একসময় আমার এরকম অবস্থা হয়েছিল, কিছু নেই এখানে, এখানেই বলেছিলেন তখন কুটিরের উপরে একটা কি পয়সার ঝোলা নাকি ছিল, সেটা পড়ে গেল। ভগবান কীভাবে সে পালন করেন রক্ষা করেন এটা বলছেন। যতদিন তিনি প্রকট ছিলেন আমাদের আবেদনে আমাদের ওখানে গিয়েছেন, আমাদেরকে কৃপা করেছেন। এখন আমাদের দুর্ভাগ্য, আমাদের যারা শিক্ষাগুরু আমাদের পালনকর্তা তারা প্রায় সব চলে গেছেন, একমাত্র পরম পূজ্যপাদ পুরী গোস্বামী মহারাজ আছেন, পরম পূজ্যপাদ সন্ত গোস্বামী মহারাজ আছেন, যারা গুরুবর্গের মধ্যে আর দেখা যায় না এখন। যাই হোক, আপ লোক যে স্থান পর আয়ে হ্যাঁ, যে নয়া হয় উনকে লিয়ে বাত হয়, যে পহলে আয়ে উনকে তো মালুমই হয়, এ স্থান হয় হামারা শিক্ষা গুরু, হামারা গুরুজি কা জ্যেষ্ঠ গুরু ভ্রাতা, বড়া গুরু ভাই, বহুত তেজিয়ান আর আচ্ছা সম্ভ্রান্ত বংশ গেছে, ও কিছুকে পরোয়া নেই করতে হয়, উনকে উপর সব মায়াপুর ধাম কা দেখভাল করনে কে দিয়া, আর শাস্ত্র বিচার মে বহু পারঙ্গত উনকা গ্রন্থ ভি হয়, কিছু কা কুসিদ্ধান্ত অপসিদ্ধান্ত কো বরদাস্ত নেই করতে থে, সাথ সাথ মে খণ্ডন করে ক্যা হোগা নেই হোগা বল দেতে, কিছু কা পরোয়া নেই, ডরতা নেই থা, লেকিন ভিতর মে কোমল থা, ভিতর কা যে বৈষ্ণব কা ভিতর কোমল রয়েছে, নেই তো এতনা সেবক একগাঠ নেই কর সকতা, বাহার মে অপসিদ্ধান্ত কো খণ্ডন কর, উসমে ডরতা নেই কিছু, বল দে ভিতর মে কোমল হ্যায়। হাম লোক কা উনকা দর্শন উনকা কৃপা মিলনে কে লিয়ে মৌকা মিলা, অন্তর্ধান কা পহলে ভি উনকা দর্শন মিলা, উনহোনে এই মন্দির স্থাপন কিয়া দেবানন্দ গৌড়ীয় মঠ।
দেবানন্দ পণ্ডিত যে কৃষ্ণদেব ভাদুরী মুড়ি থা উনক দ্বারা শিক্ষা দিয়া যে এই কলধ্যে অপরাধ ভঞ্জন পাক এই কলধ্যে যা পর আমরা গায়ে না পাপ করনে সে তো